হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় আরব বসন্ত পূর্বাপর অবস্থান, আর সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ শতরূপা বড়ুয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় আরব বসন্ত পূর্বাপর অবস্থান। আরব বসন্ত জনগণের মনে একটা আশার সঞ্চার করেছিল যে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য স্থানে গণতন্ত্রের প্রসার ঘটবে। আরব বসন্তের বর্তমান ও ভবিষ্যৎ কি, সেটা নিয়েই আমরা আলোচনা করব আজ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। ডক্টর জিল্লুর রহমান খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই টেলিফোন লাইনে করছেন, কল করছেন।
আমি আকবর হায়দার কিরণ, নিউ ইয়র্ক থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে অত্যন্ত সময়োপযোগী এবং ভীষণ বার্নিং ইস্যু বলা চলে আরবের ব্যাপার নিয়ে। আসলে আরব বিশ্বের ব্যাপার নিয়ে আর সবার মতো আমিও খুবই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। কারণ দিনে দিনে যা হচ্ছে, বিশেষ করে মানে সাম্প্রতিককালে মিশরে যা হচ্ছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমি সত্যি বুঝতে পারি না কোন দিকে যাবে আমেরিকার ভূমিকা বা অন্যান্য দেশের ভূমিকা সবকিছু মিলিয়ে। তো আমার সবকিছু মিলিয়ে আমার এমনি ওভারঅল মনে হয় কি জানেন, আরবের লোকরাই আরবের ক্ষতি করছে, মানে আরব বিশ্ব নিজেরা নিজের ক্ষতি করছে। কাজে এর ভবিষ্যতে আমি কোনো আশু মানে শান্তির সম্ভাবনা দেখছি না, কোনো আশু সমাধান দেখছি না। ধন্যবাদ
আকবর হায়দার কিরণ, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আকবর হায়দার কিরণ মনে করেন কোনো আশু সমাধান নেই। তিনি আরও মনে করেন আরবরা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। তিনি আরও ভাবছেন যে আরব বসন্ত কোন দিকে যাচ্ছে। ডক্টর জিল্লুর রহমান খান,
আপনারা সবাই জানেন আমি আশাবাদী মানুষ। আমার তো মনে হয় যে এখন মনে হচ্ছে যে আরব স্প্রিং যেটা আমরা দেখেছিলাম তাহরির স্কয়ারের পরে, মোবারকের পতন হলো, ডেমোক্রাটাইজেশন মুভমেন্ট এর পতনের পরে যে ঘটনা ঘটলো, এটা আমি বলবো এখন সাইক্লোন বলতে পারেন। আরব স্প্রিংটা এখন সাইক্লোনে পরিণত হয়েছে। কিন্তু সাইক্লোন আমি ফ্লোরিডাতে পাস করি, হারিকেন সাইক্লোনের পরেও আবার একটা স্থিতি আসে, একটা আবার লোকে জীবনযাপন করতে পারে। তো পলিটিক্সও এই ব্যাপার, এটা এই ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি আমরা বলি, এই আজকে আমেরিকা ডেমোক্রেসি বলেন, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ডেমোক্রেসি, তারাও দু হাজার বলবো না, প্রায় 4000 বছরের সংগ্রামের পরে আজকে যে স্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এসছে। শুনে ডেমোক্রেসিটা কোনো একটা খুব কমপ্লেক্স একটা জিনিস, খুব সহজ জিনিস নয়। এবং অ্যারিস্টটল বলেছিলেন যে ডেমোক্রেসি ইটসেলফ ইজ এ করাপশন। কারণ ডেমোক্রেসি যে হেরোডোটাসের যে ডেমোক্রেসি যে আইডিয়াটা ছিল, এটা আপনার অ্যারিস্টটলে আমরা পেয়েছি যে ইন্টারেস্ট মানে ডেমোক্রেসি ইজ when the majority of the people decide who should be their leaders, but after the leaders are elected they rule not just for the majority but all the people, sabar jonne bhalo hoy, in the interest of all. Shetai to democracy ta korte pareni, kono shomoy korte pareni. Ebong eta hocche pore Churchill bolechilen it is the best of the worst system. But lacking a better one, we better start living with it. Start learning how to live with democracy. So the democracy, এই যে আরবদের দেখছি আমরা, যে এই যে সংগ্রামটা চলছে, আজকে আমরা দেখছি এই আরব ইউথ যে তাহরির স্কয়ার যারা জড়ো হয়েছিলেন, যাদের জন্য মোবারকের পতন হলো, সেই সময় কিন্তু মোরসি যে ব্রাদারহুড তারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু প্রকাশ্য নয়, নেপথ্যে তারা সমর্থন দিয়েছিলেন। তারপরে যখন ইলেকশন মিলিটারি করল এবং মোরসি ইলেক্টেড হয়ে গেলেন, 51% ভোট পেয়ে করলেন, এবং এটা আমার যতদূর মনে হয় যেটা যে যারা ডেমোক্রেসি মুভমেন্ট করেছিল তারা কিন্তু তাদের নিজেদের যে সমর্থন যে ভিত্তিটা সেটা সেরকম ভাবে গড়ে উঠতে পারেনি, তারা ভাগাভাগি হয়ে গেছিল, তারা একত্রিত ভাবে কাজ করতে পারেনি, যার ফলে মসজিদ ব্রাদারহুড এই ইসলামিক ব্রাদারহুড এর জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টি তারা 51% মসজিদ হয়ে গেল। এখন আমি আশা করেছিলাম যে মসজিদ ট্রেইন ইন ইউনাইটেড স্টেট, ওর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ায়, আমার আমার বড় আশা ছিল যে ও সবাইকে মিলে একত্রিত ভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তা না করে তিনি করলেন কি, ওই যাকে অ্যারেস্ট করা হচ্ছে দাদাই বলে তার নাম, তো তার ডিরেকশন অনুযায়ী তিনি করলেন যে কনস্টিটিউশন ইউনিল্যাটারাল কনস্টিটিউশন, অন্য লোকের পার্টিসিপেশন ছাড়াই তার কনস্টিটিউশন, এটা হচ্ছে থিওক্রেটিক কনস্টিটিউশন, সালাফি বেস কনস্টিটিউশন করে ফেললেন, এবং যার ফলে যে তারিখ স্কোয়ারে যারা এসেছিল তারা আবার মসজিদ এগেনস্টে চলে আসলো। এবং এই সুযোগ নিয়ে যখন আপনার মনে রাখবেন হান্টিংটন বলে হার্ভার্ডের যে পলিটিক্যাল সায়েন্টিস্ট তিনি বলেছিলেন যে মিলিটারি কোন একটা ইয়ে না, মিলিটারি সুযোগ সন্ধান করে যখনই একটা পাওয়ার ভ্যাকুয়াম মিলিটারি দেখে তখনই মিলিটারি চলে আসে, এবং এই পলিটিশিয়ানদের জন্যই মিলিটারি এই নেতৃত্ব দানে চলে আসে। এবং এটাও হয়েছে যখন মিলিটারি দেখলো যে মোরসি চালাতে পারছে না এবং মোরসির বিরুদ্ধে আন্দোলন আবার যে মোবারকের পথনে যারা দায়ী ছিল তারা আবার ফিরে এসছে, তো মিলিটারি দেখলো একটা বিরাট সুযোগ এখন, তখন তারা তাদের বলল যে তোমরা যদি চাও আমরা কিছু করতে পারি, আমাদের সাপোর্ট দাও। মিলিটারি করলো কি, এটা ওই কু একটা নতুন টার্ম তারা ইউজ করলো যে পাবলিক সাপোর্টেড কু, একটা নতুন টার্ম ইজিপশিয়ান মিলিটারি জেনারেল আসিসি হু ওয়াজ ট্রেইনড ইন ইউনাইটেড স্টেটস, মনে রাখবেন ইজিপশিয়ান মিলিটারির বেশিরভাগই জেনারেল
বুঝতে পারছি, কিন্তু আমাদের হ্যাঁ এই এক ঘন্টার মধ্যে কথা বলতে হবে। হ্যাঁ সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি যদি এর সঙ্গে আরো কিছু যোগ দেন প্লিজ।
এই প্রশ্ন তো ডক্টর জিল্লুর রহমান যথেষ্ট দিয়েছেন, আরো অনেক প্রশ্ন আসবে, তোমরা আমরা আলোচনা করতে পারবো। এবং যেটা তিনি বলেছেন যে সামরিক বাহিনী সেখানে মানে বিক্ষোভের বিরাট গণবিক্ষোভের সুযোগ নিয়েছে, এবং এ সম্পর্কে আমি পরে অন্যান্য প্রশ্নের সময় বিস্তারিত আলোচনা করব, কিন্তু গণবিক্ষোভগুলো স্বতঃস্ফূর্ত যতটা হয়েছে সেগুলা মানে আয়োজন করা হয়েছিল, এবং সেটার সাথে সামরিক বাহিনীর এবং বিদেশি সমর্থন স্পষ্টভাবে জড়িত ছিল। এবং আল জাজিরা প্রায় কয়েক সপ্তাহ আগে বিস্তারিত তথ্য দিয়েছে যে কোন কোন প্রতিষ্ঠানকে বিদেশ থেকে কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে মসজিদের বিরুদ্ধে মানে বিক্ষোভ করার জন্য, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, মানে তথাকথিত মানে গণতন্ত্রের নামে তথাকথিত বলবো না। তবে একই সঙ্গে এটাও সত্য যেটা ডক্টর খান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মোরসি একটা ইনক্লুসিভ পাওয়ার স্ট্রাকচারের দিকে না গিয়ে ও যে তাদের যে ধর্মীয় বা দলীয় যে আদর্শ সে হিসাবে রাষ্ট্রকে পরিচালনার চেষ্টা করেছেন, ফলে একটা কোয়ালিশন বিল্ড করার উনি চেষ্টা করেননি, যেখানে একটা বিরাট বিপ্লবের পরে গণবিপ্লবের মাধ্যমে মোবারক ক্ষমতাচ্যুত হলেন, সেই কোয়ালিশনকে মানে কোনো গুরুত্ব না দিয়ে তিনি একাই, যেহেতু তার দল বেশি ভোট পেয়েছে পার্লামেন্টারি ইলেকশনে, যেটা পরে মানে সে দেশের উচ্চতম আদালত মোবারক পন্থীদের দ্বারা মানে জাজদের আদালত, সেই আদালত সেই পার্লামেন্টকে বাতিল করে দিল, সেই আদালতের চিফ এখন সেই দেশের অস্থায়ী প্রেসিডেন্ট। তো যাই হোক, এই নিয়ে আমরা পরে আলোচনা করব।
অনেক ধন্যবাদ শ্রোতারা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আমাদের কাছে সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। আমাদের অনুষ্ঠানে আজকে দুজন বিশেষ অতিথি আছেন, ডক্টর জিল্লুর রহমান খান উনি ফ্লোরিডা থেকে কথা বলছেন, আর নিউ ইয়র্ক থেকে কথা বলছেন সৈয়দ মাহমুদুল্লাহ। এবারে আমরা এর পরের প্রশ্নে যাব।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস বলছিলাম জ্যামাইকা থেকে। বর্তমানে মিডল ইস্টে যে আপনার গ্যাঞ্জাম গুলি হচ্ছে, এগুলি কি পশ্চিমাদের কোনো ইঙ্গিত আছে নাকি? ধন্যবাদ।
আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, ও ঠিক আছে লাইনটা কেটে গেছে। যাই হোক, যে যিনি প্রশ্ন করলেন নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে এলিয়াস, তার প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে গণ্ডগোল হচ্ছে তাদের তাতে পশ্চিমাদের কী ভূমিকা। আপনি ডক্টর জিল্লুর রহমান খান ইতিমধ্যে এই সম্পর্কে অল্প সামান্য বলেছেন, ডক্টর সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনি যদি একটু শুরু করেন এ ব্যাপারে।
হ্যাঁ, এটা সত্য যে আছে, তাদের ভূমিকা আছে, এবং যেটা বললাম আল জাজিরার রিপোর্টে সেটা বিস্তারিত বিবরণ এসছে। এবং আমি দ্রুত আরেকটা বলে যাই যে কাল এই নিউ ইয়র্ক টাইমসের পত্রিকা ছাপা হয়েছে, এবং আল আহরাম মিশর যে সরকারি পত্রিকা আল আহরাম সেটাতে অনেক চমৎকার সব রিপোর্ট ছাপা হচ্ছে, আমি প্রতিনিয়ত সেটা পড়ার চেষ্টা করছি। সেইখানেও এই লিখেছে, একটা তথ্য হচ্ছে কি যে এই প্রথমবারের মতো যেটা ওয়েস্টার্ন মিডিয়াতে এসছে, সিআইএ স্বীকার করেছে যে এখন থেকে একজাক্টলি 60 বছর আগে ইরানে ডক্টর মোসাদ্দেকের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে প্রধান ভূমিকা রেখেছিল সিআইএ। আচ্ছা, তো এই তথ্য এসছে, সাথে সাথে আবার দুটো তথ্য এসছে এই সমস্ত পত্র পত্রিকায়। একটা হচ্ছে ইসরায়েল সমস্ত পশ্চিমা রাষ্ট্রগুলোকে বলছে, তোমরা এই সামরিক সরকার যে মিশরে আল সিসির সরকার, তার প্রতি সমর্থন রাখো, তার উপরে মানে তার বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করে অর্থনৈতিক ইত্যাদি এগুলো করো না। এক দ্বিতীয় রিপোর্ট ছাপা হয়েছে, ইসরায়েলের সাথে সামরিক বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, মিশরের সামরিক এবং প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ এবং মানে সহযোগিতা অব্যাহত রাখছে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল জাজিরা যে তথ্য দিয়েছে যে পশ্চিমা সমর্থন টাকা পয়সা দিয়ে মিশরে মোরসির বিরুদ্ধে যে সমস্ত যারা কাজ করতে চায় তাদেরকে টাকা পয়সা দিয়েছে এবং তারা সেই কাজগুলো করেছে, এবং এই গণ অভ্যুত্থানের মতো যে বিরাট এক মানে তারা মিছিল করেছে, বিক্ষোভ করেছে, তার পেছনে এই সমর্থন কাজ করেছে, এক। দুই নম্বর আর একটা অত্যন্ত উল্লেখযোগ্য তথ্য, সেটা হচ্ছে মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার আগে আগে যতদিন তিনি ক্ষমতা ছিলেন, মিশরে ভয়ঙ্কর গ্যাস এবং তেল, এই দেশ আমরা ওইসব দেশে তেল বলি, এখানে গ্যাস বলি, অটোমোবাইল চালানোর জন্য যে তেল ব্যবহার করা হয় সেটার প্রচন্ড সংকট ছিল সারা দেশে। মোরসি ক্ষমতাচ্যুত করার একদিন পরে সারা মিশরে সেই তেল সংকট ওভারনাইট উদা হয়ে গেল, এক। দুই নম্বর, পুলিশ ঠিক মতো কাজকর্ম করছিল না মোরসির প্রশাসন আমল, মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ডিউটিতে সর্বোচ্চ ফিরে গেল একদম তৎপর। এইগুলো সব উল্লেখযোগ্য তথ্য ছাপা হয়েছে। এই তথ্যগুলো দেওয়ার অর্থ এই নয় যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু সেকুলারিস্ট, স্ট্রং সেকুলারিস্ট, এবং আমি মনে করি মোরসি তার শাসনকালে প্রচন্ড সব ভুল করেছে। এর আগে যেটা উল্লেখ করেছি, তিনি যে গ্রেটার কোয়ালিশন, যে বৃহত্তর কোয়ালিশন যে মুবারককে ক্ষমতা থেকে বের করলো, তাদের সহযোগিতা না নিয়ে তাদেরকে এক পাশে রেখে দলীয় ইডিওলজিকে প্রাধান্য দিয়ে শাসন করার চেষ্টা করলেন, শাসনতন্ত্র প্রণয়ন করলেন, নিজের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করলেন, সামরিক বাহিনী এগুলো অবজার্ভ করছিল। ও আরেকটা কাজ তিনি করেছেন, আল সিসি কে আরো তিনজন জেনারেলকে টেক্কা দিয়ে বাদ দিয়ে তিনি আল সিসি কে প্রধান পদ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আল সিসির স্ত্রী নিকাব পরেন, হিজাব না, নিকাব পরেন, চোখ ছাড়া ওনার আর কিছু দেখা যায় না। তখন তিনি ধারণা করেছেন এই রকম যার বউ সে তো আমাদের আদর্শে সম্ভবত এই দিকের লোক হবে, দিয়েছেন। এবং তিনি যে চমৎকার দৃশ্য দেখিয়েছেন আল সিসি, অন্যান্য সব কথা বাদই দেন, এই লোকের আমলে ঠান্ডা মাথা ইজিপ্টে। একটা তো কথা হচ্ছে যে এদেরকে দমন করার জন্য, এরা অশান্তি করবে, ভায়োলেন্স করবে, দমন করার জন্য অবশ্যই সরকারকে মানে যে তারা ক্ষমতায় আসে তার ব্যবস্থা নেবে, এটা ঠিক, এটা সমর্থনযোগ্য, কিন্তু ঠান্ডা মাথায় মানুষ হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে তারা একেবারে প্ল্যান করেতে। ফলে এটা এই পরিস্থিতি মানে এই পশ্চিমাদের, উনি বলছেন যে এই গ্যাঞ্জামের জন্য শব্দটা ইউজ করেছেন, পশ্চিমাদের দায় আছে কিনা নিশ্চয় আছে। এবং সমস্ত আরব বসন্তের যে কথাটা এখন আসছে, আরব বসন্তের যে হাওয়া, এই হাওয়া আমরা এটা খেয়াল করব, যখনই সেই 60 বছর আগে ইরানের কথা বলেন আর এখনকার এই গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের কথা বলেন, পশ্চিমারা সেই গণতন্ত্র চায় যেই গণতন্ত্রে নির্বাচিত সরকার তাদের মনোপুত হবে, তাদের স্বার্থের অনুকূল হবে, কিন্তু যেই যখন তারা দেখবে তাদের যে ওভারঅল একটা ডিজাইন আছে, তাদের যে একটা স্বার্থ আছে মধ্যপ্রাচ্য নিয়ে বা মুসলিম বিশ্ব নিয়ে, সেটার উপরে আঘাত আসবে বা সেটার অপোজিট কিছু হবে, তখন তারা সেই গণতন্ত্র চায় না। সেই গণতান্ত্রিক সরকারের ব্যাপারে তখন বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে চায় তাদেরকে সমর্থন করে অথবা নিজেরাই সে ধরনের সমর্থন তৈরি করার চেষ্টা করে।
ধন্যবাদ সৈয়দ মাহমুদউল্লাহ। আমাদের আরেকটি ফোন আছে দিনাজপুর থেকে রবিউল গনি, আসসালাম আলাইকুম। হ্যালো,
আসসালাম আলাইকুম।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটি বলুন।
আমি রবিউল গনি বলছি দিনাজপুর থেকে, বাংলাদেশ দিনাজপুর থেকে।
হ্যাঁ বলুন আপনার প্রশ্ন।
আরব বিশ্ব, আরব বিশ্ব বলতে আমরা সাধারণত মধ্যপ্রাচ্যকে বুঝিস, যে দেশগুলোতে, যে দেশগুলো সাধারণত মুসলিম অধ্যুষিত এলাকা। বর্তমানে সেখানে যে প্রেক্ষাপটটি শুরু হয়েছে, সম্মানিত আলোচক বললেন যে পশ্চিমা বিশ্ব এখানে জড়িত, হ্যাঁ নিঃসন্দেহে আমি মনে করতে পারি যে মুসলিম বিশ্বকে এই আরব বসন্তের নামে এখন মুসলিম বিশ্বকে একটা মুসলিম হত্যাযজ্ঞে রূপান্তরিত করা হয়েছে। এই আরব বসন্তের নামে মিশরে দেখা গেল মুবারক সাহেবকে সরিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মুরসি ক্ষমতায় আসলো। জনাব মুরসি একটি নির্বাচিত সরকার দীর্ঘদিন স্বৈর শাসনের পরে মাত্র 1 বছরের মধ্যে সবকিছু পূর্ণাঙ্গ ভাবে পরিচালনা করা কারো পক্ষে হয়তো সম্ভব ছিল না, কারণ মুরসিও নির্বাচিত হয়েছিল একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। এখন
আপনার প্রশ্নটা
এখানে ঢুকে গিয়ে, আমার মনে হয় যে নির্বাচিত গণপ্রতিনিধিদের মধ্যে একটা ওখানে রাজনৈতিক পক্ষ ছিল আল বারাদি, যেটা নেতৃত্ব দিচ্ছিল। ইনারাই মুরসিকে সরানোর জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করতে গিয়ে সেনাবাহিনীকে ইন্ধন যুগিয়ে সেনাবাহিনীর হাতে বর্তমানে ক্ষমতা তুলে দিয়ে এখন দেশটির অবস্থা টালমাটাল করে ফেলছে।
হ্যাঁ ধন্যবাদ রবিউল গনি। আমি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে যাচ্ছি এই ওনার মন্তব্যের জন্য। ভাই আমাদের অনেক টেলিফোন আসছে, আমি দুঃখিত। ডক্টর জিল্লুর রহমান খান,
আপনার নোবেল লরিয়েট, তার কথা বলছিলেন, আমি বুঝতে পারলাম না।
হ্যাঁ উনি বলছিলেন যিনি আলবারাদেই, যিনি
আলবারাদেই কথা বলছিলেন, নোবেল লরিয়েট যিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।
হ্যাঁ ওনার কথাই বলছেন,
মনসুর ছিলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আলবারাদেই নোবেল লরিয়েট পিস প্রাইজ, উনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক।
ডক্টর খান আপনার টেলিফোনটা আরেকটু মুখের কাছে নেবেন, আমরা শুনতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ
আলবারাদেই আপনার ছিলেন, উনি সেক্রেটারি জেনারেল ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি,
ওনার কথাই বলছেন উনি।
এবং উনি ওনার একটা পার্টিও করেছিলেন, ন্যাশনাল স্যালভেশন একটা পার্টি, সেই পার্টি পরে উনি ওই ইলেকশনে নামতে গিয়েও নামতে পারলেন না, দেখলেন যে ওনার ঠিক সাপোর্ট বেসটা নেই, উনি সে কালটিভেট করতে পারেনি, তো যেহেতু উনি আর ইলেকশন কনটেস্ট করেনি। এবং ব্রাদারহুড এর পার্টি জিতলেন 51%, আপনাকে আগেই বলেছি। আর যারা ইয়েতে মডারেট যারা ছিল, যারা ডেমোক্রেসি মুভমেন্টে জড়িত ছিল, যাদের জন্য মুবারকের পতন হলো, তারাও বিভক্ত হয়ে পড়লো, তারাও কিছু করতে পারেনি তাদের, এবং তারা পরে ইলেকশন বয়কট করলো, পার্লামেন্টে ইলেকশন বয়কট করলো, এবং ওয়ান পার্টি ইলেকশন নিয়ে মোরসি যা করলেন তো সেটা তো সমর্থনযোগ্য নয়, উনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন, এবং এটা উনি একটা ইয়েতে জাস্টিফিকেশন করলেন যে মিলিটারি টেক ওভারের জন্য। আপনাকে বলেছি যে ওই হান্টিংটনের কথা, যে মিলিটারি সুযোগ পেলেই, ভ্যাকুয়াম পেলেই মিলিটারি চলে আসবে যে কোনো জায়গায়, তো সে মিলিটারি চলে আসলো। এবং মিলিটারি এখন তারা ইলেকশন দেবে, প্রমিস করেছে, এই ইলেকশনে কি হবে আমরা জানি না, কিন্তু ইলেকশন আগে আপনাকে একটা কথা বলি, এই যে অ্যামেন্ডমেন্ট যারা করছে কনস্টিটিউশনে, এই অ্যামেন্ডমেন্ট ফলে মোবারকের যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সেটা কিন্তু আবার ফিরে আসবে। এবং অ্যামেন্ডমেন্ট আরেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে রিলিজিয়াস বেস পার্টি ইলেকশনে কোন কন্টেস্ট করতে পারবে না, এটা অ্যামেন্ডমেন্ট। আমি আহরামের নিউজের কথা বলছি আপনার। তো এই অ্যামেন্ডমেন্টের জন্য মর্সি যে পার্টি, ব্রাদারহুড জাস্টিস এন্ড ফ্রিডম এর পার্টিও কন্টেস্ট করতে পারবে না। তো এই অবস্থা করেছে, অবস্থা হচ্ছে এখন। এখন ব্যাপার হচ্ছে এই যে বিদেশের স্বার্থ জড়িত, যেখানেই আপনার এনার্জি আছে, তেল আছে, সেখানেই বিদেশিদের স্বার্থ জড়িত। একদিকে হচ্ছে কাতার, কাতার হচ্ছে তাদের প্রচুর গ্যাস, তাদের কোনো ঝামেলা নেই। এবং কাতারের ওদের সাপোর্ট, একটা মুসলিম ব্রাদারহুডের সাপোর্ট আছে কাতারের এমিরদের, এবং যার ফলে কাতার সাহায্য করছে মসজিদ ব্রাদারহুড জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টি। আর টার্কি, আপনার টার্কি যে তাদের স্বার্থ হচ্ছে যে তারা যে ইসলামিক যে একটা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি, মনে রাখবেন টার্কি পার্টি ও ফ্রিডম জাস্টিস পার্টি, এরদোগান ইজ এ সাংঘাতিক রিফর্মার, কিন্তু উনি ভাবছেন যদি আবার যে ক্যালিফেট যদি রিভাইভ করা যেতে পারে তাহলে তো একটা মুসলিম উম্মার একটা বিরাট লাভ হবে। এবং উনি ভাবছেন তামাইয়ার ভিশন, 13th century আপনাদের মনে আছেন তামাইয়া বলেছেন যে এই যে মুসলমানদের পতন হলো, যেখানে আপনার 7th century থেকে 10th century, 9th-10th century, হারুনুর রশিদ 9th century মনে রাখবেন, যেখানে ইট ওয়াজ লাইক নিউ ইয়র্ক, হারুনুর রশিদের বাগদাদ ছিল নিউ ইয়র্ক অফ দ্য মিডল এজেস মনে রাখবেন, সেইখানে মুসলমানের এই আধিপত্য ছিল যেখানে তারা কন্ট্রোল করত এশিয়া, তারা পুরো ইউরোপ প্রায় নিয়ে যাওয়ার মতো অবস্থায় ইন্ডিয়ায় চলে আসছে। এবং এদের কেন এরকম ভাবে পতন হলো, এই 13th century তামাইয়া কিন্তু অ্যানালাইজ করছে কেন পতন হলো, যে তাদের কোরআন আর সুন্না এন্ড সালাস থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। সালাস হচ্ছে দ্য ক্লোজ ফলোয়ার্স অফ মুহাম্মদ এন্ড দ্য প্রফেটস, আর্লিয়েস্ট প্রফেট। তো এদের জন্যেই এই বিভক্তির সৃষ্টি হয়েছে, যার জন্যে এই সমস্ত করে ধ্বংসে পরিণত হয়ে গেছে। আপনাদের একটা মনে রাখতে হবে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাটল অব বাদর থেকে ফিরে আসলেন, তখন উনি বললেন যে উনি ফিরে এসছেন জিহাদ আল আসগার থেকে, যে স্ট্রাগল মানে লোয়ার লেভেল অফ স্ট্রাগল হচ্ছে ব্যাটল টু প্রিজার্ভ উম্মা, লোয়ার লেভেল মনে রাখবেন, হায়ার লেভেল হচ্ছে দ্য জিহাদ আল আকবর, দ্য হায়ার লেভেল ইজ টু স্ট্রাগল টু বি এ বেটার মুসলিম, টু বি বেটার হিউম্যান বিং, টু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য উম্মা, দ্য হোল মুসলিম কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো এইটা কিন্তু চলে এসেছিল, মনে রাখবেন এইটা এই 9th, 10th century, 11th century পর্যন্ত এই কনসেপ্টটা ছিল ইজতেহাদ, যে রিজনিং, এবং জিহাদ ইজতেহাদের কমন রুট হচ্ছে রিজনিং। কিন্তু তামাইয়া বললেন যে দেখো এই যে মুসলমানদের পতন হলো এই ক্রুসেডারদের হাতে আর মঙ্গোলদের হাতে, এর জন্য আমার মনে হয় যে আমরা সরে এসেছি অরিজিনাল যে উম্মার থেকে, অরিজিনাল যে কোরআন হাদিস এন্ড সালাত থেকে আমরা ফিরে এসেছি। সুতরাং এখন আমাদের ওই জিহাদ আল আজগারটা হবে জিহাদ আল আকবর, ওটাই হবে, এই হবে একবার জিহাদ, যে আমরা যারাই সরে আসবে তাদের এগেনস্টে আমরা সংগ্রাম করব, এবং এই সংগ্রাম যদি চালিয়ে যেতে পারি তাহলে আবার আমরা অত ফিরে আসতে পারি। এবং খ্যালিফেটটা যেখানে পতন হলো 20th century, খ্যালিফেটরা কিন্তু আপনার 16th, 17th, 18th century ওরা ওই উম্মাইয়া যে জিহাদটা ওরা কিন্তু ওরা ফলো করে গেছেন। এবং আজকে আমরা যারা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে তাদের হচ্ছে সংগ্রাম হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড, এটা মনে রাখবেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কোনো ঘাবড়ায় না, অন্য কারোর থেকে ঘাবড়ায় না, তারা ঘাবড়ায় ইসলামিক ওয়ার্ল্ড থেকে, কারণ এর হিস্টোরিক্যালি দ্য স্ট্রাগল হ্যাজ বিন গোয়িং অন। তো আজকে আমরা যে মিডল ইস্টে দেখছি, যেটা এরা চাচ্ছে যে মোরসি যদি উনি একটা কোয়ালিশন গভর্নমেন্ট করতে পারতেন, আমার বড় আশা ছিল, হি ওয়াজ ট্রেইনড ইন ইউনাইটেড স্টেটস, আমার বড় আশা ছিল, কিন্তু করতে পারলেন না। এবং একজন প্রশ্নকর্তা বললেন যে তার সময় সাবোটাজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এবং তারা করবে। এই পাওয়ার এমন একটা জিনিস, ক্ষমতার লোভে মানুষ সব কিছু করতে পারে, এবং ক্ষমতায় যারা আসে তাদের মাথাও একটু খারাপ হয়ে যায়, যে পাওয়ার করা অ্যাবসলিউট পাওয়ার কোলাপস অ্যাবসলিউটলি, এটা আমরা সবাই মনে রাখতে হবে।
ডক্টর খান, আমাদের আরো হ্যাঁ আরো প্রশ্নকর্তারা আছেন টেলিফোনে। শ্রোতারা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের দুজন বিশেষ অতিথি ডক্টর জিল্লুর রহমান খান এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আলম লস অ্যাঞ্জেলস থেকে বলছি। আমার প্রশ্ন, আরবদের ইতিহাসের এই যে বিশৃঙ্খলা বলেন বা আপরাইজিং বলেন, এটাতে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এবং ইসলামী জঙ্গিবাদ ও আরবের শাসকদের কাকে বা কোন কারণটাকে আপনি বেশি করে মনে করেন যে এই জন্যই আরবের এই সমস্যাগুলো দায়ী?
অনেক ধন্যবাদ ফিরোজ আলম, ফোন করেছেন লস অ্যাঞ্জেলস থেকে। প্রশ্নটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সবচাইতে কে দায়ী, পশ্চিমা বিশ্ব, ইসরায়েল, ইসলামী জঙ্গিবাদ, আরবের শাসকদের মধ্যে কে বা কারা সবচাইতে বেশি দায়ী? সৈয়দ মাহমুদুল্লাহ,
এই গতকালের মিশরের আল আরাম পত্রিকায় ওই সে দেশের একজন বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইউনিসের একটা দীর্ঘ সাক্ষাৎকার ছাপ হয়েছে, সেখানে উনি মিশরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রশ্ন উত্তরে। তো তাতে দেখিয়েছেন, যেটা ডক্টর খানও বারবার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে মুসলিম ব্রাদারহুড মানে বৃহত্তর কোয়ালিশনের দিকে না গিয়ে একা দেশ শাসনের চেষ্টা করেছে এবং এই ফলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিরাজপুরের যে প্রশ্নকর্তা তিনি উল্লেখ করেছিলেন যে মাত্র বছর খানিক তিনি সময় পেয়েছেন, এটা সত্য, মাত্র এক বছর, এবং এর ভিতরে মুবারক পন্থীরা স্টেটের বিভিন্ন জায়গায় তারা অধিষ্ঠিত, সর্বোচ্চ পদ থেকে মিলিটারি থেকে পুলিশে সর্বত্র তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে, সেটা সত্য। কিন্তু সব কিছুর বাইরে সত্য হচ্ছে, ইনি যদি বৃহত্তর কোয়ালিশন গঠন করার, সবাইকে নিয়ে শাসন করার একটা চেষ্টা করতেন, তাহলে সেটা তাদেরকে প্রতিহত করা সহজত হতো। এখন কি হচ্ছে, আজকের লেটেস্ট খবর হচ্ছে, সর্বশেষ খবর হচ্ছে, মুবারককে মানে জাজ অর্ডার দিয়েছেন তাকে জামিনে মুক্তি দিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ উনি মুক্ত হয়ে যাবেন। এর মানে মিলিটারি, এই যে শাসক গোষ্ঠী হচ্ছে মুবারকপন্থীদেরই লোক, মুবারকপন্থী তারা। তো এখন একটার পর একটা থলে থেকে বেড়াল বেরোনো শুরু হয়েছে। যাই হোক, আরেকটা এই আরব বসন্তের দিক থেকে আরেকটা কথা উল্লেখ করব, এই টিউনিশিয়া, লিবিয়া, এই ওই সমস্ত জায়গায় ইসলামপন্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছিল, টিউনিশিয়ায় সরকার গঠন করেছিল, এখন তাদের অবস্থা, তাদের বিরুদ্ধে আবার সেখানে সেকুলারিস্ট আন্দোলন করছে, তাদের সরকার পতন উন্মুখ। আচ্ছা, লিবিয়াতে তো অশান্তি চলছে, আর এদিকে তৃতীয় একটা ঘটনা ঘটেছে, এইটার কিন্তু পরিণাম দীর্ঘমেয়াদী হতে পারে এবং ভয়াবহ হতে পারে, এবং পুরো মুসলিম বিশ্বে তথাকথিত যে বসন্ত, গণতন্ত্রের হাওয়া, এইটা সহ মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সম্ভবত কোন দিকে মরনে সেটা নির্ভর করবে এটার উপরে। সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের যে শেখ শাসিত দেশগুলো, ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত এই রাজারা, এরা সবাই মিশরের সামরিক সরকারকে প্রভূত পরিমাণে টাকা দিয়েছে, সম্ভবত সর্বশেষ খবর $12 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে দেবার, এবং দরকার হলে পশ্চিমারা যদি তাদের যেটা দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন €2-3 বিলিয়ন দেয়, আমেরিকা $1.3 বিলিয়ন সামরিক বাহিনীকে দেয়, এগুলো যদি এরা কাটছাঁট করে, যেই পরিমাণ কাটছাঁট করবে বা পুরোটা বাদ দিলে সেটা পুরোটা তারা দিয়ে দেবে, এই ধরনের কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল। এই যে তারা এইভাবে মানে একেবারে খুব এক কোনো শর্তহীন ভাবে আলসিসির সরকারকে, আলসিসিকে সরকার তো বলা যায় না, একটা অভ্যুত্থানকারী, তাকে এইভাবে সমর্থন দিচ্ছে, অন্ধ সমর্থন, ব্লাইন্ড চেক দিয়ে দিচ্ছে, এইটা কিন্তু তার মানে এই আরব বিশ্বের পরিস্থিতি অন্যদিকে নিতে পারে, কারণ তাদের এই সমর্থন দেওয়ার কারণ থাকে। কারণ পুরো আরব বিশ্বে যদি প্রকৃত জনগণের গণতন্ত্রের হাওয়া প্রবাহিত হয়, মোর্শির গণতন্ত্র, প্রকৃত জনতন্ত্রের জনগণের গণতন্ত্র, তাহলে তাদের ক্ষমতা টল টলমল হয়ে যাবে, তাদের সিংহাসন আর থাকবে না, হয়তো দুই এক যুগ লাগবে, সেইটার ভয়ে তারা এই ধরনের এই যে সামরিক বাহিনীর সমর্থন পুষ্ট একটা স্টেট মেশিনারি তৈরি করা হয়েছে, সেখানে তাদের রাজতন্ত্র হোক, ডিক্টেটারশিপ হোক বা আধা গণতন্ত্র, এগুলাকে বহাল রাখতে চায়। গণতন্ত্রের হওয়া তারা চায় না। এইটা করে তারা সম্ভবত তাদের নিজের ডেথ ওয়ারেন্টে সাইন করলো, এবং সেটা হয়তো কয়েক যুগ লেগে যেতে পারে। একটা কথা বলি, ইসলামের প্রফেটের দেশ হচ্ছে আরব, জাজিরাতুল আরব। সেই দেশের নাম একটি পরিবার তার নিজের নামে রেখেছে, সৌদি আরব। এটা ইসলামী হতে পারে না। এক, দুই নম্বর রাজতন্ত্র ইসলামিক নয়, তারা সেটা কায়েম করেছে। তিন নম্বর, সেই শেখ শাসিত দেশগুলো এবং সৌদি আরবের রাজ পরিবারগুলো বিলিয়ন বিলিয়ন ডলার স্রেফ নিজেদের জন্য ব্যয় করে। তারা পশ্চিমা দেশে তাদের বিলাসবহুল ভিলা বাংলো এগুলো আছে, তারা সেই দেশের টাকাকে ব্যক্তিগত টাকা হিসেবে খরচ করে। এটা কোনো ইসলামী রাষ্ট্র এগুলা নয় সেই হিসেবে। ফলে তাদের বিরুদ্ধে গণবিক্ষোভ সময়ের ব্যাপার মাত্র, এবং তারা তাদের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করেছে এর মাধ্যমে। এবং এই যে মসজিদ ধরনের না, আমার ধারণা একটু দেরি হবে, কিন্তু পুরো মুসলিম বিশ্বে গণতন্ত্রের মানে শেষ পর্যন্ত জয় যুক্ত হবে, আমি আশাবাদী ডক্টর জিল্লুর রহমান খানের মতো। তবে আপাতত আরেকটা কথা উল্লেখ করে আমি শেষ করব, সেটা হচ্ছে যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের যে কথা, মানে স্যামুয়েল হ্যান্টিংটন বহু বছর আগে বই লিখে বলেছেন, সেটার জন্য ওই যে পশ্চিমা বিশ্বের কথা বারবার আসছে, তাদের রোল আছে কিনা, অবশ্যই আছে। ইসলাম বা মুসলিম মুসলমানরা যে গণতন্ত্রের যোগ্য নয়, তারা যে একটা প্রকৃত সিভিলাইজেশন নয়, পশ্চিমারা যে সিভিলাইজেশন বলতে যেটা বুঝে, এটা যে সম্পূর্ণ বিপরীত, তার বিরুদ্ধে একভাবে বললে বর্বরও বলা যেতে পারে, এই ধরনের একটা ধারণা তাদের ভিতরে ডিপ ডাউন, তাদের কারো কারো ভিতরে বা নীতি নির্ধারকদের মধ্যে কারো কারো ভিতরে আছে। এবং ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এই যে দুই সভ্যতার, ইসলামিক এবং পশ্চিমা সভ্যতার যে সংঘর্ষ, অনিবার্য বলে তারা মনে করে। এবং আজকের বিশ্বে যত কিছু ঘটছে, সেই গণতন্ত্রের হাওয়া, বসন্তের হাওয়া, বসন্ত বিরোধী হাওয়া, সামরিক অভ্যুত্থান ইত্যাদি সব কিছুর ভিতরে ওগুলোরও ভিতরে ভূমিকা আছে, এটা স্পষ্ট। এবং ভবিষ্যতে কোনোদিন যখন সমস্ত ডকুমেন্ট উন্মুক্ত হবে, এইসব তথ্য বেরিয়ে আসবে।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আপনার অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো
হ্যালো,
আমার নাম হলো খাজি ফজিয়া, আমি নিউ ইয়র্কে থাকি। তো আমার প্রশ্নটা হলো, যখন আরব বিশ্বে একটা আপরাইজিং শুরু হলো, আমরা চিন্তা করলাম হয়তো একটা পরিবর্তন আসতেছে, লোকজন হয়তো বা সত্যি সত্যি ডেমোক্রেসি চায়, কিন্তু দুই বছর না যাইতে যাইতে একটা ভিক্টরি হলো, দুই বছর না যাইতে যাইতে একটা কাউন্টার রেভলিউশন হলো। দেখে শুনে মনে হচ্ছে যে ক্যাপিটালিজম অথবা ইম্পেরিয়ালিজম চায় না যে মুসলিম আইডেন্টিটি নিয়ে কেউ একজন পাওয়ারে আসুক অথবা কন্টিনিউ করুক। সত্যি সত্যি লোকজন ডেমোক্রেসি চায় নাকি আসলেই সবকিছু কন্ট্রোল বাই ক্যাপিটালিস্ট সিস্টেম? তো এটা হলো আমার প্রশ্ন।
কাজী ফজিয়া জ্যাকসন হাইটস থেকে ফোন করেছেন নিউ ইয়র্ক থেকে, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরব বসন্তে যে আশার সঞ্চার হয়েছিল যে লোকজন একটা পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, কিন্তু দুবছরের ঘটনা প্রবাহে মনে হচ্ছে ক্যাপিটালিস্ট বা ইম্পেরিয়ালিস্টরা চায় না যে মুসলিম আইডেন্টিটি নিয়ে কেউ ক্ষমতায় আসুক। প্রশ্ন হচ্ছে, লোকজন কি সত্যি পরিবর্তন বা গণতন্ত্র চায় না সব কিছুই ক্যাপিটালিস্টদের নিয়ন্ত্রণে? ডক্টর জিল্লুর রহমান খান,
এর উপরে আরেকটা সেমিনার হয়েছে।
হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, হ্যালো ওয়াশিংটন দু ঘন্টা হলে ভালো হয়।
আপনার প্রশ্নকর্তা ওই যে উইলফ্রেডো মস্কার, রুলিং ইলিট যদি পারেন কিংবা পলিটিক্যাল পার্টিস মিশাওসের, তো এ বলছে যে দেখেন পাওয়ার এমন একটা জিনিস যে আপনি কমিউনিজম বলেন, ইসলামিক রিপাবলিক বলেন কিংবা ডেমোক্রেসি বলেন, অ্যাকচুয়ালি দ্য রুলিং উইল বি ডান বাই দ্য ইলিট। এটার উপায় নেই, ইউ ক্যানট। এবং ডিফারেন্সটা হচ্ছে ডেমোক্রেসি অন্যান্য সিস্টেমের, যে ডেমোক্রেসি অ্যালাউজ এ সার্কুলেশন অফ দ্য ইলিট, যার ফলে ডেমোক্রেসিটা মানে অনেকটা ভাইব্রেন্ট এবং অনেকটা এনজিওরিং, অনেক বছর ডেমোক্রেসি চলতে পারে, অন্যান্য সিস্টেমে পতন হবে, পরিবর্তন হবে, কিন্তু ডেমোক্রেসি আস্তে আস্তে এটা ইম্প্রুভমেন্টের দিকে চলে যেতে পারে। এবং এটাই আমার দুঃখ যে এই আরব ওয়ার্ল্ডে এই ডেমোক্রেসিটা এই আপনার এই 53 মোসাদ্দেক পার্সিয়াতে চেয়েছিলেন, তাকে তো সাপ্রেস করা হলো উইথ দ্য সিআইএ হেল্প। এখানে মোরসি অনেকেই বলছেন যে এরও পশ্চিমার একটা কোন হাত আছে হয়তো, তো আমি এটার আমি রিসার্চ না করে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমার হচ্ছে একটা দুঃখ যেটা আপনাকে বারবার বলছি যে মোরসি ওয়াজ এ ভেরি মডারেট, আমার তো অনেক আশা ছিল ওর উপরে। হি হ্যাজ এ পিএইচডি ইন আমার যতদূর মনে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর ইউনিভার্সিটি অফ সাউথার্ন ক্যালিফোর্নিয়া। উনি কেন এই যে ব্রাদারহুডের পার্টি যে চিফ বললেন যে ব্রাদারহুড ছাড়া তুমি অন্যখানে কম্প্রোমাইজ করতে পারবে না, এই যে আমার যে আলহারাম থেকে আমি যতটুকু বুঝতে পারছি, এবং যার ফলে উনি সব এক্সক্লুসিভ পলিটিক্স শুরু করে দিলেন, যার ফলে এই পশ্চিমের একটা বিরল সুযোগ পেয়ে গেল। কারণ ফাঁক না পেলে কেউ আসতে পারে না, একটু ফাঁকের দরকার, মিলিটারিও আসতে পারবে না, অন্যান্য শক্তিও আসতে পারবে না যদি ফাঁক না থাকে। তো উনি নিজের নিজের দোষে এই ফাঁকটা করে দিলেন এবং আজকে আপনারা দেখছেন যা হচ্ছে। এবং আমার এখনো আশা আছে যে ইলেকশন মিলিটারি দেবে, ছ মাস পরে তারা একটা কমিটমেন্ট করেছে, এবং ইলেকশন দিলে মোবারকের যে ওই আপনার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির লোকরাও ইলেকশনে আসবে, এবং মোরসির পার্টি তো ইলেকশন আসতে পারবে না, কারণ একটা অ্যামেন্ডমেন্ট এরা করছে যেটা আগেও বলেছি যে রিলিজিয়াস বেস পার্টি কোনো ইলেকশনে তারা আসতে পারবে না। তো এখন আপনি যে ইসলামিক আইডেন্টি বলছেন, তো নিশ্চয়ই ইসলামিক আইডেন্টিটি মানে উই আর প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই বিলং টু দ্য ইসলামিক ওয়ার্ল্ড, এরকম একটা একটা মনোভাব সবার মধ্যে একটা আছে, এটা প্রশ্নই ওঠে না। কিন্তু এর ভিতরে একটা আছে ব্যালেন্স দরকার, এর মধ্যে একটা রিজনিং দরকার, এর মধ্যে একটা টলারেন্স দরকার। টলারেন্স হচ্ছে বিরাট জিনিস, আমাদের প্রফেট বলে গেছে যে টলারেন্স যাতে দিদাই যে ইয়েতে ফেয়ারওয়েল তার যে স্পিচ আপনি যদি দেখেন আমাদের প্রফেটে বলে যে টলারেন্স ছাড়া তো কোনো কোনো জাতি উন্নতি করতে পারে না। এমনকি তার যে আঙ্কল তিনিও কোনো ইসলাম কোনোদিন অ্যাকসেপ্ট করেননি, কিন্তু তবুও মোহাম্মদ তাকে সেবা সুষ্ঠাল করে গেছেন টু দ্য লাস্টে। এই টলারেন্সটা একটা বিরাট জিনিস, এবং টলারেন্স ছাড়া কোনো জাতি এগোতে পারে না। এবং আজকে আপনি একটা বই, আপনি যে আইডেন্টিটি প্রশ্ন করছিলেন, হু আর উই বলে একটা বই লিখেছেন এই হান্টিংটন বলে, স্যামুয়েল হান্টিংটন, উনি লিখেছেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আমার তো পড়ে খুবই খারাপ লাগলো বইটা, কারণ ডাজেন্ট মানে উনি এত একতরফা, এবং হু আর উই সেখানে উনি একতরফা বলেছেন যে ওই ওয়েস্টার্ন সিভিলাইজেশন বাঁচতে হলে তাদের ওই তাদের আইডেন্টিটা রিঅ্যাসার্ট করতে হবে। এবং আইডেন্টি রিসার্চ করা মানে হচ্ছে টু প্রিভেন্ট আদার সিভিলাইজেশন ফ্রম ইমার্জিং। তো এটা খুব দুঃখজনক ব্যাপার, এবং আমার মনে হয় যে রিজনিংটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যেও আমি আশা করছি যে রিজনিং তাদের মধ্যেও মানে ট্রেডিশনাল যে ইন্টালেকচুয়াল রিভলিউশন হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখেছি যে 19th সেঞ্চুরি জন স্টুয়ার্ট মিল, বেন্থাম, আপনার জন স্টুয়ার্ট মিল, তারপরে লোক, আমি দেখেছি একটা বিরাট একটা জাগরণ এসছে। কিন্তু এই 1920th সেঞ্চুরিতে ক্যাপিটালিজমের এটা ওই যে নেভাডা ক্যাপিটালিজম, আমি বলি যে ক্যাসিনো ক্যাপিটালিজমের জন্য যে তারা শুধু তারা কিরকম ভাবে দমন করা যায় অন্যদের এবং কেমন ভাবে এক্সপ্লয়েট করা যায়, শোষণ করা যায়, এই ক্যাপিটালিজমটা তারা চালু করেছে। এবং আজকে এই পৃথিবী আমরা আমি আশা করছি যে মিডল ইস্টের যে পরিবর্তন আমরা দেখব এর মধ্যে থেকে আমরা একটা নতুন একটা আলো পাবো, এবং এইটার একটা আমি বলবো একটা রিভাইভাল একটা হবে অফ দ্য ইসলামিক সিভিলাইজেশন, আমার একটা বিরাট আশা।
ধন্যবাদ। আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে এসেছে, আমরা আরেকটা প্রশ্ন নেব এবারে।
হ্যালো
হ্যালো,
আমি গোলাম হোসেন বলছি নিউ ইয়র্ক থেকে,
বলুন।
আমার প্রশ্নটা হলো বর্তমানে ইজিপ্টে এবং মিডল ইস্টের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে দু চার পাঁচ বছরের মধ্যে এটা কি হতে পারে, এবং মুসলিকে যে সরাই দিল দিয়ে এখন যে গণহত্যা চলতেছে এটা কতটুকু আমাদের মুসলমানদের জন্য এবং পুরা বিশ্বের জন্য ভালো খারাপ, এই প্রশ্নটা জবাব আমি চাচ্ছি।
ধন্যবাদ গোলাম হোসেন প্রশ্ন করার জন্য। তিনি জানতে চাইছেন যে দু চার পাঁচ বছরে কি হতে পারে? মোরসিকে সরিয়ে দিয়ে যে গণহত্যা চলছে মুসলমানদের জন্য সারা বিশ্বের জন্য কতটা খারাপ বা ভালো? সৈয়দ মাহমুদুল্লাহ,
ওই যেটা ডক্টর খান উল্লেখ করেছেন, আলারামে পড়লাম, সেখানে ওরা ওই যে অস্থায়ী রাষ্ট্রপতির কাছে, আদলি মনসুরের কাছে, তিনি একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি বানিয়েছিলেন, তারা একটা রিপোর্ট দিয়েছে কোন কোন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা ফাইনাল রিপোর্ট না, আর একটা 100 পার্সনের কমিটি করে সেটাকে বলবে এটা দেখার জন্য। যাই হোক, এখানে তারা ধর্মীয় দলগুলো ব্যান করার কথা বলেছে, তারপরে এই আরো তাদের অনেক সাজেশন আছে, এবং কিছুটা ধর্মানুসারী যে সমস্ত ক্লজ রেখেছিলেন মোরসি তার শাসনতন্ত্র সেগুলো বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই দিকে তারা যাচ্ছে, এবং তারা যেভাবে বলেছে তারা একটা নির্বাচন নিশ্চয়ই করবে। তো নির্বাচন করলে এই সিসির ভিতরে একটা নতুন নাসের হওয়ার প্রবণতা আছে, এবং এই যে ইজিপ্টে এখন গণবিক্ষোভ হয়েছে সেকুলারদের বা মোরসি বিরোধীদের, তাদের মধ্যে কেউ কেউ এই সিসিকে এই ধরনের নতুন নাসের বলে দৈনিক ওই ব্যানার তোলে, তো ফলে ওই পার্সোনালিটি কার্ড তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। শেষ পর্যন্ত উনি নিজে ক্ষমতায় যাবেন কিনা জানি না, তবে সেই ধরনের একটা চেষ্টা আছে বলে মনে হচ্ছে। আপাতত ইজিপ্টের পরিস্থিতি স্টেবিলাইজ হতে পারে, এবং ব্রাদারহুডকে হাজার হাজার লোককে, সম্ভবত 10,000, 20,000, 50,000 লোককে গ্রেফতার অলরেডি 10,000 বোধহয় গ্রেফতার করেছে, করবে, তারপরে প্রচন্ড নির্যাতন অভিযান চালিয়ে যাবে, করে তাদেরকে আপাতত সাহায্য করার চেষ্টা করবে, দমন করে রাখার। 80 বছরের একটি দলকে এইভাবে পারবে কিনা মানে নির্মূল করতে সেটা বলা মুশকিল, কিন্তু আপাতত
আপনার কি মনে হয় 5 বছরে
গঠন করবে নির্বাচন করে, এটা মনে হচ্ছে
4-5 বছরে কি পরিবর্তন হবে?
তুরস্কের সামরিক বাহিনীকে দিয়ে রাজীব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হতে পারে বলে মনে হচ্ছে, এবং অন্যান্য মুসলমান দেশের মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও খুব ভালো মনে হচ্ছে না, যেটাতে নির্বাচিত একটি সরকারের আমলে অনেক ভালো কাজ হওয়া সত্ত্বেও প্রচন্ড অনেক দুর্নীতি হয়েছে, এবং অনেক মানে একনায়কত্ব সুলভ কাজকর্ম হয়েছে, তারপরে নিশ্চয় সেখানেও সামরিক বাহিনী আসার।
আমাদের হাতে খুব কম সময় আছে এখন, আপনি যদি ডক্টর খান আপনি যদি এটা একটু শেষ করে দিতে পারেন। ভদ্রলোক প্রশ্ন করলেন যে বছর 4-5 বছরে, হ্যাঁ,
তবে আমি বলবো ধরুন যে 5 বছরের মধ্যে আপনাদের বলেছি যে আমি আশাবাদী, একচুয়াল যখন মানে মানুষের আশার একটা বিরাট জিনিস, আশা অনেক কিছু, চিন্তাধারা, আশা, ড্রিমস, আমরা যে স্বপ্ন দেখি এগুলোই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে গেছে, এবং এই আমি আশাবাদী যে এই যে একটা যে রাইজিং এক্সপেকটেশন, আমরা বলি রিভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন, আমি যে মিডল ইস্টে দেখছি, মধ্যপ্রাচ্যে যেটা দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন ভেতরে, তারা চাচ্ছেন একটা টলারেন্স, তারা এই ইসলামিক স্পিরিটটা, অরিজিনাল স্পিরিটটা, টলারেন্স, নলেজ, স্কিল, এইগুলো বিল্ড করার জন্য যেটা ইসলাম যে স্প্রেড করলো, এই যে ড্রামাটিক্যালি 400 বছরের মধ্যে পৃথিবী ছড়িয়ে পড়লো, এটা কিসের জন্য? এটা যে এক্সট্রিমিজমের জন্য তো হয়নি, এটা হচ্ছে আপনার নলেজ, আপনার ফর নলেজ, এই যে ব্লাড অফ এ স্কলার ইজ মোর ভ্যালুয়েবল দ্যান দ্য ব্লাড অফ এ মার্টির, মনে রাখবেন। এইরকম ইসলামিক এত বড় কথা কিন্তু কোন রিলিজিয়াস বুকে আপনি পাবেন না, ইসলামে এটা আছে আপনার, এবং এর জন্যে ইসলাম এগিয়ে গেছে। ইসলাম ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, মেডিসিন বলেন, আর্কিটেকচার বলেন, আপনার ওয়েস্টের থেকে অনেক এগিয়ে গেছে আনটিল 10th century, যখন ওয়েস্ট ওখান থেকে আসলো ক্রুজেডাররা, আর আর আপনারা মঙ্গোলরা আসলো ইস্ট থেকে, তখন আব্বাসাইড কোলাপস। কিন্তু মনে রাখবেন 9th century হারুন রশিদ, হি বিল্ট এ প্লেস which was known as the center of the world, এই সেই জমানায়, এবং হারুন রশিদ মানুষের জন্য তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন মানুষের দুঃখ কষ্ট জানার জন্য।
আমার সত্যি দুঃখিত, আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানে শেষ করছি। শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।